জয় রাধা মাধবা কুঞ্জ বিহারী,
জয় রাধা মাধব কুঞ্জ বিহারী,
জয় রাধা মাধব কুঞ্জ বিহারী,
রাধা মাধব কুঞ্জ বিহারী,
গোপীজন বল্লভ গিরিবর নারী,
গোপীজন বল্লভ
গোপীজন বল্লভ গিরিবর ধারী, যশোদা নন্দন জগজন রঞ্জন, যশোদা নন্দন জগজন রঞ্জন, যমুনা তীরা যমুনা তীরাবন জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবর ধারী, গোপীজন বল্লভ গিরিবর ধারী, যশোদা নন্দন জগজন রঞ্জন, যশোদা নন্দন জগজন রঞ্জন, যমুনা তীরাবন ধমাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, ¶¶ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare.
প্রেমানন্দে হরি হরি বল জয়ং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ প্রাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জয়ং বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজ প্রাচার্য অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি জয়। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। নামাচার্য শিল হরিদাস ঠাকুর কি জয়। প্রেম সে কহ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কি জয়। শ্রী শ্রী রাধা কৃষ্ণ গোপ গোপীনাথ শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কি জয়। শ্রী শ্রী রাধা মাধব শ্রীমন মহাপ্রভু সখী বৃন্দ কি জয়। শ্রী শ্রী পঞ্চতত্ত্ব কি জয়। শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহ দেব কি জয়। শ্রী শ্রী রাস পূর্ণিমা তিথি কি জয়। শ্রীকৃষ্ণের লাস লীলা মহোৎসব কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়। সমবেত ভক্ত বৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির ভাব। ভগবতী মিষ্টিকি হরে কৃষ্ণ। আমি এই ক্লাস শুরু করার আগে আপনাদের কয়েকটা প্রশ্ন করব, আপনারা সেই প্রশ্নের উত্তরে যদি হ্যাঁ বল হ্যাঁ হয় তাহলে হাত তুলবেন। আপনারা এখানে কজন গীতা কোর্সের হয়ে এসেছেন হাত তুলেন। আচ্ছা, আপনারা কজন এই প্রথম এলেন এখানে মায়াপুরে হাত তুলেন, প্রথম এসছেন মায়াপুরে। আচ্ছা, আপনারা এখানে কজন কারা কারা হরিনাম মহামন্ত্র জপ করেন জপমালায় নিয়মিতভাবে হাত তুলেন। কি হল, ব্রহ্মচারীরা কেউ হাত তুলছে না, তোমরা জপ করে না? আপনারা এখানে কে কে ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানেন হাত তুলেন। ওকে, ধন্যবাদ। আমি দেখে নিলাম কিভাবে আমাকে বলতে হবে। শ্লোকটা দেখা যাচ্ছে একদম লাস্টের রোতে যারা বসে আছেন তারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, কে কে দেখতে পাচ্ছেন না হাত তুলুন তো। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ প্রথম অধ্যায় শ্লোক ৪০। এই শ্লোকটির শিরোনামা হচ্ছে কংসের অত্যাচার। শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বে কংস যখন জানতে পারল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান তাকে হত্যা করবে, তখন কংস যে অত্যাচার শুরু করেছিল তারই বর্ণনা এই শ্লোকে। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের নির্মল মহিমা কীর্তিত হয়েছে। শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবানের কথা, ভগবান সম্বন্ধীয় কথা। ভগবদ গীতাও ভগবানের কথা, তবে ভগবদ গীতা হচ্ছে ভগবান যে কথাটি বলেছেন সেই কথা, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবান সম্বন্ধে যে কথা বলা হয়েছে তা শ্রীমদ্ ভাগবত। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন তিনি কে, আর শ্রীমদ্ ভাগবতে ভগবানের ভক্তেরা বলছেন ভগবান কে। সেই সূত্রে শ্রীমদ্ ভাগবত ভগবান থেকে অভিন্ন। শ্রীমদ্ ভাগবত ভগবান থেকে অভিন্ন অর্থাৎ শ্রীমদ্ ভাগবতও ভগবান। যেমন ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদির মধ্যে কোনো পার্থক্য নেই, যেমন কেবল ভগবানের রূপই ভগবান নন, ভগবানের নামও ভগবান। নয় কি কারা কারা বিশ্বাস করেন যে ভগবানের নাম ভগবান স্বয়ং হরে কৃষ্ণ। ভগবান যেমন ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন, ঠিক তেমনি শ্রীমদ্ ভাগবতও ভগবান থেকে অভিন্ন। ভগবানের যেমন রূপ রয়েছে, কলেবর রয়েছে বা ভগবানের দেহ রয়েছে এবং দেহের বিভিন্ন অঙ্গ রয়েছে, ঠিক তেমনই শ্রীমদ্ ভাগবতেরও বিভিন্ন অঙ্গ রয়েছে। শ্রীমদ্ ভাগবতে কটি স্কন্ধ? দ্বাদশ বা ১২টি স্কন্ধ। সেই ১২টি স্কন্ধ হচ্ছে শ্রীমদ্ ভাগবত রূপী ভগবানের শরীরের বিভিন্ন অঙ্গ। তা তার প্রথম দুটি স্কন্ধ শ্রীমদ ভাগবতের প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের শ্রীপাদ পদ্ম, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের অরুদ্বয়, পঞ্চম স্কন্ধ ভগবানের উদর, ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহুযুগল, নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ, দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, একাদশ স্কন্ধ ভগবানের কপাল এবং দ্বাদশ স্কন্ধ ভগবানের মস্তক। এইভাবে বারোটি স্কন্ধে ভগবানের পূর্ণ রূপ প্রকাশিত হয়েছে। এখন সমস্ত শরীরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি বা কোন অঙ্গটির মাধ্যমে ব্যক্তি থেকে চেনা যায় সবচাইতে ভালো করে? মুখমণ্ডল। তাই এই দশম স্কন্ধ ভগবানের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল, এবং সেই দশম স্কন্ধের মাধ্যমে ভগবানকে পূর্ণরূপে জানা যায়। ভগবানকে জানার চরম প্রকাশ হচ্ছে দশম স্কন্ধ। তবে ভগবানকে দর্শন, ভগবানের বিগ্রহ কিভাবে দর্শন করতে হয়? ভগবানের বিগ্রহ দর্শন করতে হয় প্রথমে পা থেকে আস্তে আস্তে ওপরে উঠে ভগবানের মুখমণ্ডল দর্শন করতে হয়। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সরাসরি ভাবে ভগবানের মুখমণ্ডল দর্শন করতে নেই, ভগবানের শ্রীপাদ পদ্ম দর্শন করে তারপরে আস্তে আস্তে ওপরে দেখে দৃষ্টি উত্তোলন করতে হয়। ঠিক তেমনি শ্রীমদ ভাগবত প্রথম দ্বিতীয় তৃতীয় স্কন্ধ অনুসারে এগোতে হয়। তারপরে দশম স্কন্ধে যখন আমরা আসি ক্রমশ, তখন ভগবানকে জানা যথেষ্ট রূপে হয়ে যায় এবং তারপর দশম স্কন্ধের মাধ্যমে ভগবানের যে সবচাইতে গুহ্য লীলা, গোপন লীলা, বৃন্দাবন লীলা, সেই বৃন্দাবন লীলা হৃদয়ঙ্গম করা যায়। তো এই অধ্যায়টি দশম স্কন্ধ, তার মানে আপনারা অনেকেই সোজাসুজি ভগবানের মুখমণ্ডল দর্শন করবেন। তাই সংক্ষেপে আমি এই কথাগুলো বলে নিলাম। এই বলাটার কারণটা কি, বা দশম স্কন্ধ সরাসরিভাবে দর্শন করতে না যাওয়ার কারণটি কি? তার কারণটি হচ্ছে কৃষ্ণেরও যতেক খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। ভগবান শ্রীকৃষ্ণের যত লীলাবিলাস রয়েছে, তার মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ হচ্ছে তার নরলীলা। নরলীলা মানে মানুষের মতো যে লীলা। তার মানে এই নয় যে ভগবান একজন মানুষ বা মানুষ ভগবান। মানুষ ভগবান নয়, তবে মানুষ ভগবানের মতো রূপ প্রাপ্ত হয়েছে। অর্থাৎ ভগবানের যে নিত্য স্বরূপ, তার যে স্বয়ং রূপ, সেই রূপটি দ্বিভুজ শ্যাম সুন্দর, আর সেই রূপে তিনি ব্রজে বৃন্দাবনে এক গোপবালক রূপে লীলাবিলাস করছেন, এক সাধারণ গোপ শিশু রূপে তিনি লীলাবিলাস করছেন। আর বৃন্দাবন এই পৃথিবীর একটা স্থানের মতো। এই বৃন্দাবনটি হচ্ছে এই পৃথিবীর মতো। মানুষ যেখানে থাকে সেই জায়গাটি যেরকম, বৃন্দাবনও দেখতে আপাত দৃষ্টিতে অনেকটি সেরকম, তবে সম্পূর্ণ বিপরীত। বৃন্দাবন আপাত দৃষ্টিতে দেখতে এই পৃথিবীর মতো হলেও বৃন্দাবন সম্পূর্ণ বিপরীত। কিরকম? চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভীর অভিপালয়ন্তম। বৃন্দাবনের বর্ণনা করে ব্রহ্মা বলছেন যে এই বৃন্দাবন সাধারণ একটি গ্রামের মতো। যদিও বৃন্দাবন একটি সাধারণ গোপীদের বসতি স্থানের মতো বলে মনে হলেও, চিন্তামণি প্রকর সদ্মসু, সেখানকার বাড়িগুলি তৈরি হয়েছে চিন্তামণি দিয়ে। চিন্তামণি এমনই একটি বস্তু যার স্পর্শে যে কোনো ধাতু সোনায় পরিণত হয়ে যায়। সাধারণ ভাষায় বলা যায় চিন্তামণির হচ্ছে পরশমণি, যা স্পর্শে সাধারণ লোহা বা তামা পিতল সোনা হয়ে যায়। তো সেই চিন্তামণি দিয়ে প্রকর সদ্মসু বৃন্দাবনের বাড়িগুলি তৈরি হয়েছে, এবং বৃন্দাবনের ভূমিও সেই চিন্তামণি, ভূমিশ চিন্তামণি, সেটাও ব্রহ্মসংহিতাতে ব্রহ্মা পরে বলছেন। তোয়ম অমৃতম, সেখানকার মাটি বা ভূমি হচ্ছে চিন্তামণি, আর সেখানকার জল হচ্ছে অমৃত। আর প্রথমেও এই পঞ্চম অধ্যায়ের ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের প্রথমে ব্রহ্মা বলছেন, চিন্তামণি প্রকর সদ্মসু কল্প বৃক্ষ। বৃন্দাবন একটা বন, সেখানে অনেক গাছ রয়েছে, বনে অনেক গাছ থাকে, তবে সেই গাছগুলি কি গাছ? কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ মানে সেই গাছের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আমরা সাধারণ গাছের কাছ থেকে ফল পাই, সেটাও সময়ে অসময়ে সময়ে সময়ে দেখা দেয়, ঋতুতে যথা সময়ে ফলটা হয়। কিন্তু চিন্তামণি কল্পবৃক্ষটি এমন একটি গাছ যার কাছে গেলে যা কিছু চাওয়া যায় তাই পাওয়া যায়, যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। তাহলে বৃন্দাবনের সমস্ত বনে যে গাছগুলি সেগুলি সবকটি কল্পবৃক্ষ। আর লক্ষাবৃতেষু সুরভীর অভিপালয়ন্তম, আর সেখানকার যে গাভী, যে গাভীগুলি শ্রীকৃষ্ণ পালন করেন, গোপাল যে গাভীগুলিকে রক্ষণাবেক্ষণ করেন, সেই গাভীগুলি হচ্ছে সুরভী গাভী। সুরভী গাভীও কিরকম? সুরভীর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। সুরভী কেবল অপর্যাপ্ত দুধই প্রদান করে না, সুরভী যেমন একটা দৃষ্টান্ত হচ্ছে, সুরভীর কন্যা হচ্ছে নন্দিনী। সেই নন্দিনী কার গাভী ছিল কার জানা আছে? সেই নন্দিনী কার কাছে নন্দিনী ছিল? বৈশিষ্ঠ্য মুনির কাছে নন্দিনী ছিল। বিশ্বামিত্র তখন রাজা, সে বৈশিষ্ঠ্যের আশ্রমে এসে অতিথি হয়েছে তার অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে। তো বৈশিষ্ঠ্য তাকে বললেন, ঠিক আছে আপনারা গিয়ে এখন স্নান করে আসুন নদীতে, আমি আপনাদের আহারের ব্যবস্থা করব। বিশ্বামিত্র তার সৈন্য সামন্ত নিয়ে নদীতে গেছে স্নান করতে, ভেবেছে কি আর দেবে, হয়তো একটু ফল মূল এই কিছু হয়তো পাওয়া যাবে। কিন্তু যখন তিনি এলেন, এসে দেখছেন যে এক অপূর্ব আয়োজন করা হয়েছে। সেখানে সোনার থালায় হাজার হাজার সৈন্যদের জন্য সব সোনার থালায়, সোনার বাটিতে, সেই সোনার থালা এবং বাটিগুলি আবার অমূল্য মণিরত্নের দ্বারা খচিত, আর তাতে যে এমন সমস্ত খাবার পরিবেশন করা হয়েছে, সেগুলি বিশ্বামিত্র রাজা হয়েও জীবনে কখনো সেরকম খাবার পায়নি। তো বিশ্বামিত্র আশ্চর্য হয়ে গেছে যে কিভাবে এই বনের মধ্যে আপনি এই আয়োজন করলেন। বশিষ্ঠ বিনম্রভাবে বললেন যে আমার একটি গাভী আছে, সেই গাভীটি সুরভী, সেই গাভীর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাই গাভীটি এই আয়োজন করেছে। তখন বিশ্বামিত্র বলল যে এই গাভী আপনার কি দরকার, আপনি তো বনে থাকেন, আপনার এই ধরনের গাভী তো আপনার দরকার নেই, এটা আমাকে দিয়ে দিন, না আমি আমার অনেক এরকম গাভী একটা পেলে আমার অনেক উপকার হয়। বশিষ্ঠ বললেন দেখুন এই গাভী আমার কন্যার মতো, একে তো আমি দিতে পারি না। তখন বিশ্বামিত্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে অভিসম্পাত করতে শুরু করল, বলল যে যদিও মুনির বেশ ত্যাগীর বেশ অবলম্বন করেছে কিন্তু এ মহাভোগী, সে তখন জোর করে সেই গাভীটিকে অপহরণ করে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করল। নন্দিনী তখন কাঁদতে কাঁদতে বলছে বশিষ্ঠকে যে আপনি আমার পিতা তুল্য, আমি আপনার কন্যা, এই কন্যা এইভাবে লাঞ্ছিত হচ্ছে, এই দুর্বৃত্তের হাতে আপনি ওকে রক্ষা করবেন না? বশিষ্ঠ বললেন যে আমি ব্রাহ্মণ, যুদ্ধ করা আমার ধর্ম নয়, তবে তুমি যদি আত্মরক্ষা করতে পারো করে নাও। তখন নন্দিনী কি করল, নন্দিনী অসংখ্য সৈন্য সেখানে উৎপন্ন করে নিমেষের মধ্যে অসংখ্য সৈন্য সামন্ত দিব্য অস্ত্রে বিভূষিত সেই সমস্ত সৈন্য তারা নন্দিনী থেকে বেরিয়ে এসে তারা বিশ্বামিত্রের সৈন্যদের পরাস্ত করে পারতাম ওদের দূর করে দিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুরভি গাভীর কিরকম অপূর্ব ক্ষমতা। আর এই সুরভি আবার বৃন্দাবনের সুরভি নয়, এই সুরভি সুরভির কন্যা নন্দিনী, যা এই মর্ত্যলোকে যার প্রকাশ। তাহলে তারই যদি এমন গুণ থাকে তাহলে সুরভির যে কিরকম গুণ সেটা আমরা সহজেই অন্তত অনুমান করতে পারি বা কল্পনা করতে পারি। আর সেরকম লক্ষ লক্ষ গাভীকে গোচারণ করছেন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে। বৃন্দাবনে কৃষ্ণের বা নন্দ মহারাজেরই কেবল 9 লক্ষ গাভী রয়েছে, আর তারপরে অন্যান্য অনেক গোপ গোপে রয়েছে, তাদের কত গাভী রয়েছে। তাহলে আমরা বিচার করে দেখতে পারি এই সবকটি গাভী, লক্ষ লক্ষ গাভী বৃন্দাবনে সব হচ্ছে সুরভি গাভী। তাহলে বৃন্দাবনের ঐশ্বর্য একটু বিচার করে দেখুন। তো এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন আপাত দৃষ্টিতে এই জড় জগতের মতো, কিন্তু প্রকৃতপক্ষে তা ভগবত ধামের বা চিৎ জগতের সর্বোপরি স্থান। আর সেই বৃন্দাবনের যে কৃষ্ণ তার রূপটি কিরকম, তার রূপটি একটি গোপ বালকের মতো, একটি রাখাল বালকের মতো। আপাত দৃষ্টিতে মনে হয় তিনি যেন একটি নর শিশু, কিন্তু সেইটি হচ্ছে তার স্বরূপ। এবং এই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যে লীলা সেটি হচ্ছে সর্বোত্তম। কৃষ্ণেরও যতেক খেলা তার মধ্যে নরলীলা, নরবপু তাহারও স্বরূপ, কৃষ্ণের স্বরূপ হচ্ছে এই নরবপু। তাই বৃন্দাবনকে এরকম বৃন্দাবন লীলাটি এইভাবে গোপন রাখা হয়েছে, কেননা অনভিজ্ঞ মানুষ শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে ভুল করতে পারে। এবং তার ভুলের পরিণতি, চরম পরিণতিটি কি হয়, চরম পরিণতিটি হয় এই যে কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে আমি ভগবান হব না কেন? কৃষ্ণের 2 হাত 2 পা, আমার 2 হাত 2 পা, কৃষ্ণের 1টা মাথা, আমারও 1টা মাথা। আর কৃষ্ণ গোয়াল বালক, ও স্কুলে তুলে পড়াশোনা করেনি, আমি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছি, সুতরাং আমি তো কৃষ্ণের থেকেও অধিক যোগ্যতা সম্পন্ন। সুতরাং আমি ভগবান। আর তারপর কিছু প্রতারকেরা এসে, অনভিজ্ঞ মূর্খ লোকেরা এসে প্রচার করছে যে মানুষ ভগবান। এখন এই যে সমস্ত বিপর্যয় দেখা দিয়েছে, সেই বিপর্যয় থেকে মানুষকে রক্ষা করার জন্যই শ্রীমদ ভাগবতকে এইভাবে গোপন রাখা হয়েছিল। আর শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধ গুহ্যতম লীলা শ্রীকৃষ্ণের। এখন আমরা শ্লোকটি সকলে আবৃত্তি করব। তাস্মাৎ সর্বাত্মনা রাজন ব্রহ্মণান ব্রহ্মবাদিনঃ তপস্বিনো যজ্ঞশীলান গাশ্চ হন্মো হবির্দুঘা। তস্মাৎ সর্বাত্মনা রাজন ব্রহ্মণান ব্রহ্মবাদিনঃ। ও আচ্ছা আচ্ছা, আই এম সরি, ব্রজন তিষ্ঠন পদৈকেন যথা ইব একেন যথৈবৈকেন গচ্ছতি যথা ত্রিণ যথৈবৈকেন গচ্ছতি যথৈবৈকেন গচ্ছতি যথা ত্রিণ জলৌকৈবম দেহি কর্মগতিং গতঃ দেহি কর্মগতিং গতঃ ব্রজন তিষ্ঠন পদৈকেন যথৈবৈকেন গচ্ছতি যথা ত্রিণ জলৌকৈবম দেহি কর্মগতিং গতঃ। ব্রজন পথে গমনশীল ব্যক্তি, তিষ্ঠন দাঁড়িয়ে, পদ একেন এক পায়ের উপর, যথা যেমন, এবা বস্তুত পক্ষে একে না অন্য পায়ের দ্বারা গচ্ছতি গমন করে, যথা যেমন তৃণ জলৌকা তৃণের কীট এবং এইভাবে দেহি জীব কর্মগতিম সকাম কর্মের ফল দতহা প্রাপ্ত হয়। শিল প্রভুপাদের অনুবাদ। মানুষ যেমন পথ চলার সময় এক পা মাটিতে রেখে তারপর অন্য পা উত্তোলন করে এবং কীট যেমন এক তৃণ আশ্রয় করে পূর্বাশ্রিত তৃণ ত্যাগ করে, তেমনি বদ্ধ জীব এক দেহ গ্রহণ করে তার পূর্ববর্তী দেহ ত্যাগ করে। আপনারা সকলে আমার সাথে সাথে বলুন, মানুষ যেমন পথ চলার সময় একটি পা মাটিতে রেখে তারপর অন্য পা উত্তোলন করে এবং কীট যেমন একটি তৃণ আশ্রয় করে পূর্বাশ্রিত তৃণ ত্যাগ করে, তেমনি বদ্ধ জীব এক দেহ গ্রহণ করে তার পূর্ববর্তী দেহ ত্যাগ করে। তাহলে শ্লোকটির অর্থ বোঝা গেল। আচ্ছা, এর পটভূমিকাটা আমি একটু বলছি। কংস দেবকী এবং বসুদেবের বিবাহের পর দেবকী বসুদেবকে নিয়ে যাচ্ছে দেবকীর গৃহে, তাদের রথের রথ চালনা করছে কংস, কেননা দেবকী তার প্রিয়া প্রিয় ভগ্নী। সেই বোনের বিয়ের পর রথে চালিয়ে নিজে রথ চালিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে। তো যখন এইভাবে কংস নিয়ে যাচ্ছে তখন সে একটি দৈববাণী শুনতে পেল। সেই দৈববাণীতে ঘোষণা হল যে ওরে মূর্খ কংস, তুই যাকে এইভাবে যার রথে করে নিয়ে যাচ্ছিস তার অষ্টম গর্ভের সন্তান তোকে বধ করবে। তো তা শোনা মাত্রই কংস তার তরবারি কোষমুক্ত করে দেবকীকে হত্যা করতে উদ্যত হল। দেবকী চুল ধরে দেবকীকে কাটতে, গলা কাটতে উদ্যত হয়েছিল। তখন বসুদেব কংসকে এই উপদেশগুলো দিচ্ছিলেন, কংস কেন তুমি এই এক মহাবীর হওয়া সত্ত্বেও এইভাবে একজন অবলা নারীকে বধ করে তুমি তোমার চরিত্রে কলঙ্ক লেপন করবে। এই বলে তিনি তাকে উপদেশ দিলেন। এখন এখানে এই শ্লোকটিতে তিনি বলছেন যে কংস, তুমি মৃত্যু ভয়ে কেন ভীত হচ্ছ? মৃত্যু তো আসবে, মৃত্যু অবশ্যম্ভাবী। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। জাতস্য হি ধ্রুবম মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্যচ। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, ধ্রুব ধ্রুব। জাতস্য হি ধ্রুবম মৃত্যুর, আবার ধ্রুবং জন্ম মৃতস্যচ। যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যই হবে। সুতরাং মৃত্যুর ভয়ে কেন তুমি বীর হয়ে ভীত হচ্ছ? এবং এখানে তিনি জন্ম মৃত্যুর যে প্রকৃত স্বরূপ সেটি তিনি বিশ্লেষণ করছেন। কিভাবে? এখানে বলছেন যে মানুষ যখন হাঁটে তখন আমরা কিভাবে হাঁটি? আমরা একটা পা মাটিতে দৃঢ়ভাবে রেখে তারপরে অন্য পাটি উঠিয়ে সেই পাটি এগিয়ে দিয়ে বাড়িয়ে দিই, তারপরে ওই পারের উপরে ভর করে পেছনের পাটিকে এগিয়ে দিই, এইভাবে আমরা হাঁটি না? হ্যাঁ। আরেকটি দৃষ্টান্ত তিনি এখানে দিলেন যে একটি তৃণ, একটি কীট যেমন একটি তৃণকে আশ্রয় করে তার পূর্ববর্তী তৃণটিকে ত্যাগ করে। যেমন দেখেছো তোমরা শুয়োপোকাকে একটা পাতা থেকে আরেকটা পাতায় যায়, শুয়োপোকাটা কি করে অন্য আরেকটা পাতাকে ভর করে তারপরে পেছনের পাতাটা ছেড়ে সামনের পাতাটি এগিয়ে আসে, তারপর এইভাবে সে একটা পাতা থেকে আরেকটা পাতাতে যায়। ঠিক তেমনই এখানে তিনি এই দৃষ্টান্ত দিচ্ছেন যে মানুষের জন্ম মৃত্যুও ঠিক সেরকম, মানুষ একটি দেহকে আশ্রয় করে তার পূর্ববর্তী দেহটি ত্যাগ করে, এমন নয় যে দেহ ত্যাগ করলে আমার সবকিছু শেষ হয়ে যাবে, না, দেহ ত্যাগে সব শেষ হবে না, এই দেহটিকে আমরা ত্যাগ করছি কিন্তু আরেকটি নতুন দেহে আবার নতুন করে আমরা আমাদের জীবন শুরু করি। তাহলে এতে ভয় পাওয়ার কিছু আছে? বিচলিত হওয়ার আছে, দুঃখিত হওয়ার আছে? পক্ষান্তরে গীতাতে যে কথাটি ভগবান বললেন, ঠিক আছে পুরনো দেহটি ছেড়ে যদি একটা নতুন দেহ পাও তাহলে তো সেটা তো আনন্দের কথা হবে। ভীষ্ম, দ্রোণ, কৃপ এরা তোমার আপন জন বলে তুমি আক্ষেপ করছো, কিন্তু এরা সব তো বুড়ো হয়ে গেছে, এখন এই জড়াগ্রস্ত জড়াগ্রস্ত তারা নন, এই যে বৃদ্ধ শরীরটি ছেড়ে তারা যদি একটা নতুন শরীর পায় তাহলে কি সেটা একটা আনন্দের বিষয় হবে না? তাতেও যদি সেটাতেও তো শোকের কোনো কারণ নেই, যেমন আমার কাপড়টা পুরনো হয়ে গেছে, অথবা তো মনে কর তোমার কাপড়টা পুরনো হয়ে গেছে, সেই কেউ যদি এসে একটা দেয় শর্ত দেয় যে তোমার পুরনো কাপড়টা ছেড়ে দাও আমি তোমাকে নতুন কাপড় দিচ্ছি, হোয়াট উইল বি ইয়ার তোমার রেসপন্স কি হবে তখন? তুই বলবি না 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 আমি এই ছেঁড়া কাপড়টাই পরে থাকবো। পক্ষান্তরে ও এটা তো একটা খুব ভালো শর্ত, আমি একটা পুরনো জিনিস ছেড়ে আমি একটা নতুন জিনিস পাচ্ছি, আমার পুরনো বাড়িটা পুরনো হয়ে গেছে, ছাদ থেকে জল পড়ছে, পাইপ কাজ করছে না, ফ্লাশ কাজ করছে না, কলে জল আসে না, এই অবস্থা আমার বাড়িটা, যে কোনো সময় মাথার উপরে ভেঙে পড়তে পারে এই বাড়িটা, তখন কেউ যদি এসে বলে যে দেখুন আপনি এই বাড়িটা ছেড়ে আসুন আমি একটা নতুন বাড়ি আপনাকে দিচ্ছি, তাহলে আমাদের সাধারণ রেসপন্স কি হবে? আমরা কি বলবো না না আমি এই পুরনো বাড়িটাতেই থাকি? তাই যারা বুদ্ধিমান, যাদের প্রকৃত তত্ত্বজ্ঞান আছে, তারা ধীরস্তত্র না বুঝছে, তারা এই দেহ ত্যাগের ব্যাপারে তারা মুহ্যমান হন না, কেন তারা জানেন আরেকটি শরীর তিনি পাবেন এবং সেই শরীরটি এই শরীরটি থেকে আরো ভালো, তবে যদি ভালো কাজ করি, তাহলে খারাপ কাজ করলে অবশ্য খারাপ শরীর পাব, ভালো কাজ করলে ভালো শরীর পাবো, খারাপ কাজ করলে খারাপ শরীর পাব। অতএব যারা খারাপ কাজ করে তারাই মৃত্যু ভয়ে ভীত থাকে, একে তো তাদের তত্ত্বজ্ঞান নেই বলে তারা খারাপ কাজ করছে, যদি তারা জানত যে তাদের কর্মের ফল তাদের ভোগ করতে হবে তাহলে তারা এমন কর্ম করত না যার ফলে তাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে। তাই যারা খারাপ কাজ করে তারাই মৃত্যু ভয়ে ভীত থাকে, যারা ভালো কাজ করে এবং যাদের তত্ত্বজ্ঞান রয়েছে তত্ত্বজ্ঞানের প্রভাবে যারা কর্ম এবং কর্মফলের তত্ত্ব যথাযথভাবে অবগত আছেন তারা কি করবেন? তারা খারাপ কাজ করবেন না, তারা সবসময় ভালো কাজ করবেন এবং তখন তাদের এই বিষয়টি সম্পূর্ণরূপে বিশ্বাস থাকবে যে এই আমার মৃত্যুর পরে আমি আরেকটি শরীর পাব এবং সেই শরীরটি এই শরীরটি থেকে ভালো হবে। তাই যারা সবচেয়ে ভালো কাজ করে তারা সবচেয়ে কোন কাজটি সবচেয়ে ভালো কাজ? ভগবানের ভক্তি করা, সবচেয়ে ভালো কাজ হচ্ছে ভগবানের ভক্ত হওয়া। তাই যারা ভগবানের ভক্ত হয়েছেন, যাদের যথাযথ তত্ত্বজ্ঞান রয়েছে এবং সেই তত্ত্বজ্ঞানের প্রভাবে যারা শরণাগত ভগবানের শরণাগত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তাদের মৃত্যু ভয়ের কোনো কারণ থাকে না। তাই আমরা দেখতে পাই যে যখন আমরা ভগবত ভক্তের দেহটি দেখি দেহত্যাগের পর, আমরা দেখতে পাই তার মুখমণ্ডলে এক অপূর্ব সুন্দর এক ভাব, মনে হয় যেন হাসছেন। আপনারা এখানে কে কে ভগবত ভক্তের মৃতদেহ দর্শন করেছেন, সে তার মুক্তি কিরকম দেখে মনে হয়,
হ্যাঁ খুব যন্ত্রণার বলে মনে হয়, পেয়েছে বলে মনে হয় না? প্রসন্ন মুখমণ্ডল, আপনারা কে কে মনে করেন যে তাদের মুখমণ্ডলটা প্রসন্ন বলে দর্শন করেছে? এখন এই সময় মৃত্যুর সময় মুখমণ্ডলে এই প্রসন্নতার ভাব কিভাবে আসে, আসতে পারে? যখন কেউ খুব যন্ত্রণা ভোগ করে তখন কি তার মুখটাকে প্রসন্ন বলে মনে হয় না? যখন কেউ আনন্দ ভোগ করে, আনন্দ আস্বাদন করে, তখন তার মুখে সেই ছাপটি পড়ে। মুখটা মানুষের মুক্তি কি একটি আয়নার মতো, তাতে চেত দর্পণ মার্জনম। এই আমাদের যে চিত্ত, চিত্ত বা মনোবৃত্তি, সেই মনোবৃত্তির রূপ ছায়া পড়ছে আমাদের মুখে। যার যেরকম মনোভাব, বিশেষ করে মৃত্যুর সময়, অন্য সময় আমরা মেকআপ দিয়ে বা মুখে নানা রকম ভাব অভিনয় করার চেষ্টা করতে পারি। অনেকে আছে তাদের অন্তরটা অত্যন্ত কলুষিত কিন্তু মুখটা অত্যন্ত সুন্দর, কিন্তু সেটা কতদিন থাকবে? বেশি দিন থাকবে না, মৃত্যুর সময় তার আসল রূপটা বেরিয়ে পড়বে। ঠিক তেমনি ভক্তকে আপাত দৃষ্টিতে দেখছে যেরকমই হোক না কেন, মৃত্যুর সময় আমরা দেখতে পাই তিনি কত সুন্দর, তার মুখে এক অপূর্ব প্রসন্নতার দীপ্তি, এই অপূর্ব এক প্রসন্নতার দীপ্তিতে তার মুখ উদ্ভাসিত হয়ে থাকে। এখন এই যে এইভাবে ভগবত ভক্তির প্রকৃত যে ফল সেটি আমরা বুঝতে পারি। তাই জন্য শাস্ত্রে বারবার বলা হয়েছে যে ভগবত ভক্তকে কখনো সাধারণ মানুষ বলে মনে করবে না। ভগবত ভক্ত ভগবানের অত্যন্ত আপন জন, সর্বশক্তিমান ভগবানের অতি আপন জন হচ্ছেন ভগবানের ভক্ত। তাই ভগবানের ভক্ত কিরকম একজন গুরুত্ব সম্পন্ন ব্যক্তি, কিরকম একজন মহান ব্যক্তি, তাই ভগবত ভক্তই হচ্ছেন প্রকৃত মহাত্মা। আর তাই ভগবত ভক্তের সঙ্গে যখন আমরা আচরণ করি তখন অত্যন্ত সাবধানতার সঙ্গে তাদের সঙ্গে আচরণ করতে হয়। কেন, যত বেশি ভগবানের ভক্ত, যত বেশি ভক্তি পরায়ণ, তিনি ভগবানের তত প্রিয় হন। আর তারপর তাদের প্রতি যদি আমরা অন্যায় আচরণ করি তখন ভগবান আমাদের প্রতি স্বাভাবিকভাবে অপ্রসন্ন হবে। যেহেতু আপনাদের আমি এই অধ্যায় থেকে প্রথম, অনেকে আছেন যাদেরকে আমি এই প্রথম কথাটি শোনাচ্ছি এই শ্রীমদ ভাগবতে, তাই অনেক কথা এদিক সেদিক থেকে নিয়ে আসছি, এখনো আমি তাৎপর্যটিও পড়িনি, কথা বাজে এখন 9:15। আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিটে ক্লাস শেষ করার চেষ্টা করব। আপনাদের নেক্সট অনুষ্ঠান কথায়, প্রসাদ কাটার সময়, প্রসাদ 9টায় ও 15 মিনিট দেরি হয়ে গেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, আমি সংক্ষেপে তাৎপর্যটি ইয়ে করে, পাঠ তো অনেক করলাম, বোঝা গেল আমি যা কিছু বললাম, কিছু বোঝা গেছে? হ্যাঁ, কোনো অসুবিধা হয়নি তো? আচ্ছা, এখন এই তাৎপর্যটি প্রভুপাদ বলছেন, এটি এক দেহ থেকে আরেক দেহে আত্মার দেহান্তরের পন্থা। মৃত্যুর সময় জীব তার মানসিক অবস্থা অনুসারে মন বুদ্ধি অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের দ্বারা অন্য আরেকটি স্থূল শরীরে বাহিত হয়। যখন দৈব স্থির করে জীব কি ধরনের স্থূল দেহ প্রাপ্ত হবে, তখন সেই প্রকার শরীরে প্রবেশ করতে সে বাধ্য হয় এবং তার ফলে আপনা থেকেই তার পূর্ববর্তী শরীর তাকে ত্যাগ করতে হয়। স্থূল বুদ্ধি সমন্বিত ব্যক্তিরা আত্মার দেহান্তরের এই পন্থা হৃদয়ঙ্গম করতে পারে না এবং তাই তারা মনে করে যে স্থূল দেহটির বিনাশ হলে চিরকালের জন্য জীবনের সমাপ্তি হয়। এই ধরনের ব্যক্তিদের দেহান্তরের পন্থা হৃদয়ঙ্গম করার মতো মস্তিষ্ক নেই। বর্তমানে হরে কৃষ্ণ আন্দোলনের বিরোধিতা করে অপপ্রচার করা হচ্ছে যে এটি একটি মগজ ধোলাইয়ের আন্দোলন। মগজ ধোলাই মানে ব্রেন ওয়াশিং। কিন্তু প্রকৃতপক্ষে পাশ্চাত্যের দেশগুলি তথাকথিত বৈজ্ঞানিক, দার্শনিক এবং অন্যান্য নেতাদের মস্তিষ্ক বলে কোন বস্তুই নেই। এতে আমি আবার ইয়ে করছি, পড়ছি এই লাইনটি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। প্রভুপাদ খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন। প্রভুপাদ বলছেন, প্রকৃতপক্ষে পাশ্চাত্যের দেশগুলির তথাকথিত বৈজ্ঞানিক, দার্শনিক এবং অন্যান্য নেতাদের মস্তিষ্ক বলে কোন বস্তুই নেই। সুতরাং তাদের মস্তিষ্ক ধোলাইয়ের বা মগজ ধোলাইয়ের কোন প্রয়োজন নেই। মস্তিষ্ক যখন নেই তখন সেটা ধোলাই করার কি প্রয়োজন আছে? এইভাবে প্রভুপাদ অত্যন্ত দৃপ্ত কণ্ঠে সরল সত্যটি বলে গেছে। হরে কৃষ্ণ আন্দোলন এই ধরনের মূর্খ ব্যক্তিদের জ্ঞানের আলোক প্রদান করে মনুষ্য জীবনের যথার্থ সদ্ব্যবহার করার বুদ্ধি যাতে তারা লাভ করতে পারে সেই চেষ্টা করছে। এই মস্তিষ্কহীন ব্যক্তিরা যাতে একটু জ্ঞান, তত্ত্বজ্ঞান লাভ করতে পারে সেই আয়োজন করার চেষ্টা করছে। দুর্ভাগ্যবশত তমগুণের দ্বারা আচ্ছন্ন হওয়ার ফলে তারা হরে কৃষ্ণ আন্দোলনকে মগজ ধোলাইয়ের আন্দোলন বা ব্রেন ওয়াশিং মুভমেন্ট বলে মনে করছে। তারা জানে না যে ভগবৎ চেতনা লাভ না করলে জীব এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে বাধ্য হবে। ভগবৎ চেতনা লাভ না করলে জীব এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হতে বাধ্য হবে। কিন্তু হরে কৃষ্ণ আন্দোলনের মাধ্যমে কৃষ্ণ ভক্তি পথ অবলম্বন করলে কি লাভ হবে? অমৃতত্ব লাভ হবে, তখন আর মৃত্যু হবে না। এবং অতএব সেখানে আর দেহান্তরের প্রশ্ন নেই। সেখানে কি লাভ হবে? আমরা আমাদের চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হতে পারব। আমাদের চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হয়ে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারব, ভগবানের নিত্য লীলায় প্রবেশ করতে পারব। তাদের মস্তিষ্কেও তাদের মস্তিষ্ক যেহেতু শয়তানের দ্বারা প্রভাবিত, তাই তারা পরবর্তী জীবনে এক অত্যন্ত জঘন্য জীবন গ্রহণ করতে বাধ্য হবে এবং জড়জাগতিক অস্তিত্বের সেই অবস্থা থেকে প্রায় কখনোই তারা আর মুক্ত হতে পারবে না। আত্মার এই দেহান্তর কিভাবে হয় তা এই শ্লোকে অত্যন্ত স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে যে কথাটি বললেন সেটি আমরা পূর্বে বিচার করেছি, আলোচনা করেছি, তাই তাৎপর্যটি এখন আর আমরা বিশদভাবে আলোচনা করব না। আমি যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন।
আত্মা যখন এই শরীর থেকে অন্য শরীরে যাচ্ছে, এই সময় এই শরীর থেকে ওই শরীরে যাবে, তখন তিনি রাজ্যের কাছে মানে হিমালয়ে গিয়ে সেখান থেকে
হয়ে আত্মা যখন এক শরীর থেকে আরেক শরীরে যাচ্ছে, তখন কি সেই আরেক শরীরে যাওয়ার আগে যমালয়ে যেতে হবে? হ্যাঁ, যারা পাপী, যারা পাপ কাজ করে তাদেরকে যমরাজের কাছে দণ্ডভোগ করতে, যমরাজ বিচার করে তার পাপ কতটা এবং সেই পাপের অনুসারে কি শাস্তি তাকে লাভ ভোগ করতে হবে। যমালয় বলে একটি স্থান রয়েছে এবং পাপীরা যমালয়ে যায়, কিন্তু ভক্তরা কোথায় যায়? ভক্ত যদি যমালয়ে যায়ও তাহলে ভক্ত কি করবে? যমরাজ কে তুমি জানো? যমরাজ কে? যমরাজ হচ্ছেন একজন মহাজন, কৃষ্ণের মহান ভক্ত। তো তুমি যদি কোনো ভক্তের সঙ্গ লাভ করো তাহলে কি কর, কি হবে তোমার? কষ্ট হবে, ভয় হবে, না আনন্দ হবে? অতএব তুমি বিচার করে দেখো, তোমাকে যদি আমি জানি চাই না যে তুমি জমালয়ে যাও, কিন্তু যদি কোনো কারণবশত যমরাজের কাছে তোমাকে যেতে হয়, যমরাজের দর্শন যদি তুমি পাও, তাহলে তুমি কি বল, তোমার কিরকম মনোভাব হবে? আনন্দ হবে না? এক মহাজনের দর্শন পেলে তখন তুমি কি করবে? হ্যাঁ, যমরাজের চরণে দণ্ডবন্ধাতি প্রণতি নিবেদন করে বলবে, যমরাজ আমাকে কিছু কৃষ্ণ তত্ত্ব জ্ঞান দান করবে। তখন যমরাজ কি করবেন? যমরাজই বলবেন, এতদিনে একজন ভক্ত সঙ্গ লাভ হল, হরে কৃষ্ণ। আচ্ছা, আপনার এখানে কৃষ্ণ
কিন্তু দৈববাণী হলো, আপনি বললেন যে দৈববাণী যে বললো পুষ্প বংশ, তুমি জানো না এর থেকেই তোমার মৃত্যু হবে, ছেলের থেকে।
আপনি প্রশ্নটা কি বলেন? দৈববাণী তার পেয়েছে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে কংস প্রীতির বশবর্তী হয়ে দেবকীকে রথে করে নিয়ে যাচ্ছিল, আর তখন দৈববাণী হল, কংসের তো দেবকীর প্রতি অনেক স্নেহ ছিল তাই জন্য নিয়ে যাচ্ছিল, দৈববাণী হল, দৈববাণী হওয়ার পর কংসের মনোভাব পরিবর্তন হল। তাহলে ওনার প্রশ্নটা হচ্ছে, তাহলে এই দোষটা কি দৈববাণীর নয়? হ্যাঁ, না, দৈববাণীর নয়। এর মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে? এর মাধ্যমে কংসের আসরিক বৃত্তি প্রকাশ পাচ্ছে। এই অসুরদের এই যে স্নেহ প্রীতির যে ভাব, সেটা লোক দেখানো ভাব, সেটা অন্তরের ভাব নয়। অন্তরের ভাব যদি হতো, সত্যি যদি স্নেহ থাকত তার ভগ্নির প্রতি, তাহলে ভগ্নিকে সেইভাবে মারতে উদ্যত হতো, পক্ষান্তরে তার প্রাণ দিয়ে সেই ভগ্নিকে রক্ষা করত। এটাই হচ্ছে অসুরদের বৃত্তি। এদের যেই ভালোবাসা প্রীতি, এগুলো সমস্ত লোক দেখানো, আতে ঘা লাগলেই ব্যাস তখন এ ফস করে ফনা তুলে ধরবে, যেমন কংস ধরেছিল। আচ্ছা, আমি এখনই শেষ করছি, কারো যদি কোনো প্রশ্ন। ওকে, আচ্ছা, যে তুমি ভেরি গুড, ভেরি গুড। অদ্বৈত আচার্য প্রভু মহাপণ্ডিত, খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি প্রশ্নটি করেছেন যে একটি পোকা, যেমন দৃষ্টান্ত দেওয়া হয়েছে, একটা পোকা অন্য একটি পাতাকে আশ্রয় করার পরে তার পূর্ববর্তী পাতাটি ত্যাগ করে, তাহলে কি জীব যখন দেহত্যাগ করে তখন কি সে ইতিমধ্যে অন্য দেহটিকে ধারণ করে তারপরে তার পূর্ববর্তী দেহটি ত্যাগ করে? হ্যাঁ, উত্তরটা হচ্ছে যে এই তত্ত্বটি জানতে হলে আমাদের বিচার করতে হবে যে, অথবা আমাদের জানতে হবে যে আমাদের দুটি দেহ রয়েছে, দুটি জড় দেহ রয়েছে, একটি স্থূল জড় দেহ আর একটি সূক্ষ্ম জড় দেহ। এখন আমরা যেভাবে আচরণ করি সেই আচরণ অনুসারে আমাদের সূক্ষ্ম দেহটি গঠিত হয়। আমাদের কর্ম, যেভাবে আমরা কর্ম করি সেইভাবে আমাদের সূক্ষ্ম দেহটি গঠিত হয়। যেমন আমরা যেরকমভাবে আচরণ করি সেই অনুসারে আমাদের তার ছাপ পড়ে না মনের মধ্যে। আমরা যখন একটা ভালো কাজ করি তখন মনটা কিরকম থাকে, লাগে খুব হালকা লাগে, ভালো লাগে। যখন কোনো খারাপ কাজ করি, যদিও কেউ আমাকে দেখেনি সেই কাজ করতে, তবুও মনটা ভারী হয়ে থাকে, তাই না? এইভাবে আমাদের প্রতিটি কার্যকলাপ আমাদের মনকে প্রভাবিত করে এবং সেই অনুসারে আমাদের মন বা আমাদের সূক্ষ্ম দেহটি গঠিত হয়। আচ্ছা, সোজা কথা আমি বলি যে, কখনো কখনো আমরা বলি না যে ওই লোকটা দেবতার মতো, আবার কাউকে বলি যে এই লোকটা একটা জানোয়ারের মতো। কেন বলি? যেই লোকটির কার্যকলাপ দেবতার মতো তাকে আমরা বলি এই লোকটি দেব সদৃশ, বা দেবতার মতো। আর যে লোকটির কাজ একটা পশুর মতো তাকে আমরা বলি এই লোকটি একটা জানোয়ার, তাই না? তাহলে যে যে দেবতার মতো আচরণ করছে তার সূক্ষ্ম দেহটি দেবতার মতো রূপ ধারণ করছে, আর যে লোকটি পশুর মতো আচরণ করছে তার দেহটিও একটি পশুর মতো রূপ ধারণ করছে। অতএব ওর জীবর দশাতেই তার সূক্ষ্ম দেহটি একটি রূপ নিয়ে নিচ্ছে এবং সেই রূপ অনুসারে সে তার পরবর্তী দেহ প্রাপ্ত হচ্ছে। বুঝে গেল অদ্বৈত? হরে কৃষ্ণ। প্রশ্নটি হচ্ছে যে একটি শিশু তার দেখা যায় অনেক সময় যে যখন কোন বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয় তখন আমরা বুঝতে পারি হ্যাঁ এর কর্মের ফল অনুসারে দেহ ত্যাগ হলো, দেহটা জরাজীর্ণ হয়ে গেছে তাই হলো। অথবা কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাই যে একটি শিশুর মৃত্যু হল অকালে, তাহলে এটা কেন হয়, তাই তো প্রশ্নটি? আচ্ছা, এর উত্তর হচ্ছে যে আমাদের কর্ম কিন্তু আমরা কেবল এই জীবনেই সংগ্রহ করছি না, আমাদের কর্ম জন্ম জন্মান্তরে যাচ্ছে। যেমন একটি শিশু যখন জন্ম হচ্ছে তখন তার পেছনে রয়েছে পর্বত প্রমাণ সমস্ত কর্মের ফল, দেখতে মনে হচ্ছে একটা শিশু কিন্তু তার পেছনে কর্মের ফলটি রয়ে গেছে অনেক। অতএব যদি কারোর এইরকম অকালে মৃত্যু হয়, শৈশবে মৃত্যু হয়, তখন বুঝতে হবে যে তার পূর্বকৃত কর্মের ফলে সেটা হচ্ছে। তারও আবার দুটি দিক আছে, একটা দিক হচ্ছে এরকম যে সে পূর্বজন্মে এত পাপ করেছিল যে এই জন্মে জীবনটি পাওয়ার সঙ্গে সঙ্গে তার তাকে ওই পাপের ফলস্বরূপ ইয়েটা ওর যে আয়ুটা ছিল 100 বছরের আয়ু যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে অল্প কয়েকদিনের মধ্যে। আচ্ছা, এটা একটা বিচার। আরেকটা বিচার হচ্ছে যে কেউ যদি ভগবানের ভক্ত হয় বা কোনো পুণ্যবান ব্যক্তি হয় তাকে অন্য কোনো বিশেষ কারণে অর্থাৎ এই জগতে কোনো একটি বিশেষ কার্য সম্পাদন করার জন্য এসে সেই কাজটি সম্পাদন করে তাকে চলে যেতে হয়। যেমন অনেক সময় দেখা যায়, একটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে এইভাবে যে আচ্ছা আমি শাস্ত্র থেকে একটি দৃষ্টান্ত দেব যে অষ্ট বসুরা বশিষ্ঠ মনির নন্দিনী কে চুরি করল। নন্দিনীর কথাতেই আমরা ফিরে আসছি আবার। অষ্ট বসুরা নন্দিনীকে চুরি করল, তো তা দেখে বশিষ্ঠ যখন জানতে পারলেন যে বসুরা তার নন্দিনীকে চুরি করেছে তখন বশিষ্ঠ অত্যন্ত ব্যথিত হয়ে তাদের অভিশাপ দিল যে তোমরা এই রকমের জঘন্য আচরণ করেছো, এটা দেবসদৃশ আচরণ নয়, অতএব তোমরা মর্ত্যলোকে গিয়ে জন্মগ্রহণ করো। তখন বসুরে এসে তার পায়ে পড়ে অনেক আবেদন আকুতি মিনতি করলেন। তখন বশিষ্ঠ বললেন ঠিক আছে, আমার মুখ থেকে যে কথাটি বেরিয়ে গেছে